الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত কয়েকটি আসরে আমরা বলেছি ইসলাম ধর্মে শিশুকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে নারী ও পুরুষ উভয়কে বিয়ের আগেই অনাগত সন্তানের ভালো মন্দ দিক বিবেচনায় নিয়ে জীবনসঙ্গী বাছাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে। সৎ, চরিত্রবান ও যোগ্য জীবনসঙ্গী নির্বাচনের কথা বলা হয়েছে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আরও কিছু দিক নির্দেশনার কথা আমরা বলেছি, যেমন মদ পান করেন এমন নারী ও পুরুষকে বিয়ে না করার পরামর্শ দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। শিশুর গুরুত্ব তুলে ধরার ধারাবাহিকতায় আজ আমরা জন্মের আগে মাতৃ গর্ভে ভ্রূণের অধিকার এবং ভ্রূণ হত্যা ও গর্ভপাতের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন, এ প্রত্যাশা রইল।
পবিত্র ইসলাম ধর্ম জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যেমন অনাগত সন্তানের ভালো মন্দ দিক বিবেচনায় নেওয়ার কথা বলেছে, ঠিক তেমনি বিয়ের পর গর্ভে আসা সন্তানের পৃথিবীতে নিরাপদ আগমন নিশ্চিত করার কথাও বলেছে। ইসলাম ধর্মে মাতৃগর্ভে থাকা ভ্রূণও অধিকার প্রাপ্ত হয়েছে। পবিত্র কুরআনের সূরা মুমিনিনের 13 ও 14 নম্বর আয়াতে ভ্রূণ সম্পর্কে বলা হয়েছে, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক নিরাপদ আধারে স্থাপন করি, পরে আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি এবং মাংসপিণ্ডকে অস্থি পঞ্জরে, অতঃপর অস্থি পঞ্জরকে মাংস দ্বারা ঠেকে দেই, অবশেষে আমি তাকে চরম সৃষ্টিতে পরিণত করি। অতএব আল্লাহ মহান, যিনি মহান সৃষ্টিকর্তা। পবিত্র কোরআনে মাতৃগর্ভে ভ্রূণের অস্তিত্ব লাভ থেকে বিকাশ পর্যন্ত 6টি পর্যায়ের কথা বলা হয়েছে। ভ্রূণে প্রাণের অস্তিত্বের বিষয়টি কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ভ্রূণকে পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য করে ইসলাম, এ কারণে মাতৃগর্ভে ভ্রূণের যথাযথ পরিপুষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে ভ্রূণের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুষ্টির প্রয়োজনীয়তাও বাড়ে, তাই গর্ভবতী মায়ের জন্য সুষম খাদ্য ও পুষ্টিকর বাড়তি খাবারের দরকার। ভ্রূণকে তো আর সরাসরি খাবার দেয়া যায় না, তাই মায়ের খাবারের উপরে নির্ভর করে ভ্রূণের পরিপুষ্টির বিষয়টি। এজন্য সুস্থ ও সবল শিশু পেতে হলে গর্ভাবস্থায় মাকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে পুষ্টিকর খাদ্য খেতে দিতে হবে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সন্তানের বাবার দায়িত্ব হল মায়ের খাওয়া পরার উত্তম ব্যবস্থা করা। ইসলাম ধর্মে বলা হয়েছে সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপহার। এই বক্তব্যের মাধ্যমেও শিশুর গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু অনেকেই এই উপহারের মর্যাদা রক্ষা করতে সক্ষম নয়।
দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক বাবা মা ভ্রূণ হত্যা করছে। সন্তান গর্ভে আসার পর নানা অজুহাত তুলে বিভিন্ন উপায়ে ভ্রূণ হত্যা করছেন তারা। অনেকেই অর্থনৈতিক সমস্যার কথা বলে, আবার কেউ কেউ সন্তানকে সঠিকভাবে বড় করতে পারবে না এই অজুহাত দেখিয়ে গর্ভের সন্তানকে মেরে ফেলছেন। আল্লাহ তাআলা সূরা আনআমের 137 নম্বর আয়াতে বলছেন, আর এভাবে অনেক মুশরিকের জন্য তাদের শরীকরা তাদের সন্তানদেরকে হত্যা করা শোভিত করেছে, যাতে তাদেরকে ধ্বংস করতে পারে এবং তাদের নিকট তাদের দিনকে সংশয়পূর্ণ করতে পারে। আর আল্লাহ যদি চাইতেন তারা তা করত না। সুতরাং তারা যে মিথ্যা বানায় তা নিয়ে তুমি তাদেরকে থাকতে দাও। ইসলাম ধর্ম সহ কোনো ধর্মেই ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়। মানুষ হত্যা মহাপাপ, ভ্রূণ হত্যাও মানুষ হত্যার সামিল। গর্ভবতী মায়েরও অধিকার নেই তার গর্ভের ভ্রূণকে নষ্ট করা, কারণ গর্ভে জীবনের অস্তিত্ব আসার পর তা পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য হয়।
সুরা মুমতাহিনার ১২ নম্বর আয়াতে আল্লাহতালা ইমানদার নারীদের আনুগত্য গ্রহণ করার ক্ষেত্রে যেসব শর্তারোপের কথা বলেছেন তার মধ্যে একটি হল সন্তানদের হত্যা না করা। এই আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, ইমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, যারজ সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কারণ আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু।
পবিত্র ইসলাম ধর্মে শিশু হত্যাকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা হলেও অনেকেই এই নিষেধাজ্ঞা মানছেন না। অনেকেই এটা উপলব্ধি করতে পারেন না যে গর্ভে থাকা ভ্রূণ একটি পরিপূর্ণ মানুষের অধিকার প্রাপ্ত, ভ্রূণের ক্ষতি করার অধিকার কারণে। পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কেউ যদি মনে করেন আগত শিশুকে লালন পালন করা তার পক্ষে হয়তো সম্ভব হবে না এবং সেই ভয়ে ভ্রূণকে মেরে ফেলেন, তাহলে সেটি মহাপাপ বলে বিবেচিত হবে। সূরা ইসরার ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রের ভয়ে হত্যা করো না, আমরা তোমাকে এবং তোমার সন্তানকে দেখে শুনে রাখি, তাই তাদের হত্যা করা সত্যিকার অর্থেই একটি মহাপাপ।
ইসলাম ধর্ম স্পষ্টভাবে বলছে, ভ্রূণের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সেটাকে ধ্বংস করা হারাম। আহলে বাইতের ইমামরাও বিভিন্ন সময় ইচ্ছাকৃত গর্ভপাতকে হত্যা হিসেবে ঘোষণা করেছেন। আসলে প্রতিটি মানুষের সবচেয়ে মৌলিক অধিকার হচ্ছে বেঁচে থাকার অধিকার। আন্তর্জাতিক মানবাধিকার সনদেও এ অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। ইসলাম ধর্ম যেখানে ভ্রূণের কোনো ধরনের ক্ষতি সাধনের অনুমতি দেয়নি, সেখানে জন্মের পর শিশু নির্যাতন বা হত্যাকে প্রশ্রয় দেওয়ার তো প্রশ্নই আসে না। সর্বোপরি জন্মের আগে হোক আর পরে হোক, শিশুর গুরুত্ব অপরিসীম। শিশু অধিকার রক্ষার দায়িত্ব প্রতিটি মানুষের মনে রাখতে হবে। আমরা বড়রাও একসময় শিশু ছিলাম।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাব। এ প্রত্যাশায় আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সোনালী সময়,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর এ সংক্রান্ত কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়ের নবম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আসল জীবন তো সবুজ প্রাণবন্ত বসন্তেই সীমিত, ঝরা পাতার শরতে শ্রীহীন ফুলবন যেন অর্ধমৃত। যৌবনের দিনগুলো মানেই সৌন্দর্য, শিহরণ, উত্তেজনা, উচ্ছলতা, আবেগ এবং নানা ধরনের আনন্দে ভরপুর রঙিন নানা দিন রাত। জীবনের এই সময়টা সুন্দর ও হাল ফ্যাশনের পোশাক পরা, সুসজ্জিত থাকা, স্মরণীয় নানা উৎসব এবং মিষ্টি ও উপভোগ্য ভ্রমণের মতো আনন্দময় নানা কাজে পরিপূর্ণ থাকে। বেশিরভাগ যুবক যুবতীর মধ্যে আবেগ ও অনুভূতি যে কোনো কাজের ইচ্ছার ভিত্তি এবং আগামীকাল বা আগামীতে কি হবে সেদিকে তাদের মনোযোগ নেই। তারা চায় তাদের প্রতিটি দিনই হোক আনন্দ। তাই তারুণ্যের নানা ধরনের বৈশিষ্ট্য বা সুবিধার পাশাপাশি স্বাচ্ছন্দ্য ও বৈচিত্র্য কামিতা ঐতিহ্য ভাঙ্গা এবং পরিবার ও সমাজের রীতি নীতিকে উপেক্ষা করাও তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় বিষয়। তরুণ ও যুব প্রজন্ম দায়িত্ব ও কর্তব্য পালনের আনন্দ অনুভব করে না। খুব ভেবে চিন্তে কথা বলা এবং আচার আচরণের উপর নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতা আরোপ করাকে তারা এড়িয়ে চলতে চায়।
মানুষের দায়িত্বগুলো তিন ধরনের: ব্যক্তিগত, সামাজিক এবং ঐশী বা খোদাই তথা ধর্মীয় দায়িত্ব। এই তিন ধরনের দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন যুব ও তরুণ প্রজন্মের জন্য সাফল্যের উজ্জ্বল ও নতুন নানা দিগন্ত খুলে দেয়। যে শিশু শৈশবেই দায়িত্ব পালনের কাজ শিখতে পেরেছে সে যুব বয়সেও নানা দায়িত্ব পালনের গুরুত্ব বুঝতে সক্ষম হয় এবং তার উপর অর্পিত দায়িত্বগুলো ভালোভাবে সম্পন্ন করে। দায়িত্ব পালনের সক্ষমতা মানুষের মধ্যে সৃষ্টি করে আত্মবিশ্বাস ও নতুন নতুন দায়িত্ব গ্রহণের যোগ্যতা এবং সাহসিকতা। মানুষ ধর্মীয় দায়িত্ব পালন করে স্রষ্টার প্রতি ভালোবাসার তাগিদে এবং বুদ্ধি বিবেক খাটিয়ে। সচেতনভাবে ইবাদত বন্দেগি মানুষকে করে ফেরেশতার চেয়েও মহান। এ পর্যায়ে মানুষ হয়ে ওঠেন মহান আল্লাহর খলিফা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
ধর্মীয় দায়িত্বশীলতা ও অঙ্গীকারবদ্ধতা এক অনস্বীকার্য বাস্তবতা। ইসলামের নবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দা এক পাও এগুতে পারবে না যতক্ষণ না তাকে চারটি জিনিস জিজ্ঞাসা করা হবে। তার জামাকাপড় কিভাবে এবং কোন পথে জীর্ণ হয়েছে, তার অস্তিত্বের একমাত্র পুঁজি থেকে অর্থাৎ তার জীবনের বছরগুলো কোন উপায়ে এবং কিভাবে ব্যয় করা হয়েছে, তিনি কিভাবে তার সম্পদ সংগ্রহ করতেন এবং কিভাবে ব্যয় করতেন, এবং আমাদের আহলে বাইতের প্রতি তার ভালোবাসা ও বন্ধুত্ব কেমন ছিল, তথা তিনি আমাদের কতটা জানার চেষ্টা করেছেন ও আমাদের পরিচয় লাভের পর কতটা আমাদের ভালোবেসেছেন। ইবাদতের মাধ্যমে মানুষ যে আনন্দ ও আধ্যাত্মিক শক্তি অর্জন করে তা দিয়ে মানুষ নানা সমস্যা ও সংকটের মোকাবেলা করতে সক্ষম হয়। তাই ধর্মীয় দায়িত্ব পালন সব বয়সেরও ও সব শ্রেণীর মানুষের জন্য জরুরি। বেহেশত নামক চিরস্থায়ী সৌভাগ্য অর্জনের অন্যতম পন্থা হল এই দায়িত্ব পালন।
যুব ও তরুণ প্রজন্মের জন্য দায়িত্ব পালনের বিষয়গুলো বুদ্ধিমত্তার বিকাশ ও আত্মবিশ্বাস জোরদারের সহায়ক। তাদের মধ্যে যেসব সৃষ্টিশীলতা ও নিত্য নতুন চিন্তাধারা বা উদ্ভাবনী ভাবনা থাকে, সেসবকে কার্যকর করার বা পরীক্ষা করতে দেওয়ার সুযোগ করে দেয়া অভিভাবক মহলের দায়িত্ব। একটি সমাজের সবাই যদি দায়িত্বশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে সে সমাজের অগ্রগতি অপরিহার্য এবং সে সমাজে অপরাধ বলতে কিচ্ছু ঘটবে না। যুব ও তরুণ প্রজন্মকে দায়িত্বশীলতা শেখাতে হলে প্রথমে অভিভাবক মহলকে পরিবারে ও সমাজে তা বাস্তবায়ন করে দেখাতে হবে। দায়িত্বশীলতার চেতনার সঙ্গে দূরদর্শিতা, প্রজ্ঞা ও বিবেকের সচেতনতা জরুরি। মানুষ যদি তরুণ ও যুব বয়সেই এসব বিষয়ে অভ্যস্ত হয় এবং চিন্তাশীল হয়, তাহলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে ও সামাজিক জীবনে দায়িত্বশীল হওয়া কঠিন নয়। ধর্মীয় দায়িত্ব পালনের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।
হতাশা, ভয় বা ভীরুতা, অলসতা, অকর্মণ্যতা, আরামপ্রিয়তা, আত্মবিশ্বাসের অভাব ও উৎসাহহীনতা কিংবা ভাগ্যের উপর সবকিছু চাপিয়ে দেয়া দায়িত্বশীলতার চেতনার জন্য ধ্বংসাত্মক। অন্যদিকে দৃঢ় সংকল্প বা আমি অবশ্যই সফল হব এমন মনোভাব হচ্ছে সকল জড়তা ও অবসাদ কাটিয়ে ওঠার চাবিকাঠি। এ প্রসঙ্গে জনৈক কবির এ বাণী মনে রাখা ভালো, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা বা দোয়া ও মোনাজাত এজন্যই অপরিহার্য ধর্মীয় দায়িত্বের অংশ। মহান আল্লাহ সব সময় আমাদেরকে দেখছেন, এই অনুভূতি আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে এবং দায়িত্বশীল হতে সহায়তা করে। যুব ও তরুণ প্রজন্মকে দায়িত্বশীল করতে তাদের সামনে অধ্যবসায়ী, ধৈর্যশীল ও সংগ্রামী ব্যক্তিত্বদের সাফল্যের কাহিনী তুলে ধরা যেতে পারে। এছাড়াও পরোক্ষভাবে তাদেরকে এদিকে উৎসাহ দেওয়াটা প্রত্যক্ষ উৎসাহের চেয়ে বেশি কার্যকর বলে অনেকেই মনে করেন।
মোট কথা, যুব ও তরুণ সমাজকে এটা ভালোভাবে বুঝাতে হবে যে তারা নিজের প্রতি, পরিবার, দেশ ও সমাজের প্রতি এবং আল্লাহর প্রতি দায়িত্বশীল, আর এসব বিষয়ে একদিন তাদেরকে জবাবদিহি করতেই হবে। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি। আগামী পর্বগুলোতে আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে। গত কয়েক পর্বে আমরা বিশ্বের নানা অঞ্চলে ইরানি সংস্কৃতির প্রভাব ও ফার্সি ভাষা ছড়িয়ে পড়ার বিষয়ে আলোচনা করেছে। আজও আমরা এ বিষয়ে কিছু আলোকপাত করব।
গত পর্বের আলোচনায় আমরা তুর্কি সাহিত্যের ওপর ফার্সি ভাষা ও সাহিত্যের প্রভাব সম্পর্কে কথা বলেছি। আমরা বলেছিলাম, তুর্কি ভাষায় সর্বপ্রথম যিনি কবিতা লিখেছেন তিনি হলেন মৌলানা রুমির পুত্র বাহাউদ্দিন। তিনি ফার্সি ভাষায় একটি কাব্য লিখেছিলেন যার নাম ছিল রুবা নামে। মসনবী বা দ্বিপদী ছন্দে রচিত এই কাব্যে তিনি 156টি তুর্কি বয়াত যুক্ত করেন, আর এভাবেই তুর্কি কাব্য সাহিত্যের গোড়াপত্তন ঘটে। তুর্কি সাহিত্যের উপর খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে 100 বছর পর্যন্ত ইরানি কবি জামি ও আমির আলি শির নাওয়াইর প্রভাব লক্ষ্য করা গেছে। ইরানি কবি ইস্পাহানি ও শওকত তুর্কি কবিতার উপর বেশ প্রভাব রেখেছেন। তুর্কি ভাষায় প্রথমবারের মতো যারা কবিতা লেখা শুরু করেছিলেন তারা ফার্সিও জানতেন এবং ফার্সি ভাষায়ও কবিতা লিখতেন। এদেরকে কবি ইমাদউদ্দিন নাসিমির সঙ্গে তুলনা করা যায়, যিনি আরবি ও ফার্সিতে কবিতা লিখলেও তার মূল কাব্যটি লিখেছেন তুর্কি ভাষায়।
ফার্সি ভাষা ও সাহিত্য, বিশেষ করে ফার্সি কবিতা ও ফার্সি ভাষা, এশিয়া মাইনর এবং বলকান অঞ্চলেও প্রচলিত ছিল। এ অঞ্চল ছিল অটোম্যান তুর্কি সাম্রাজ্যের শাসনাধীন। হাফিজের কাব্য তথা দিওয়ানে হাফেজের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যাকারী হিসেবে যারা খ্যাতি অর্জন করেছেন, বসনিয়ার মোহাম্মদ সুদি তাদের মধ্যে শীর্ষস্থানীয়। বসনিয়ার এই পণ্ডিত আরবি ও ফার্সি ভাষায় খুবই দক্ষ ছিলেন। তিনি ওসমানীয় সুলতানদের দরবারে নিয়োজিত কর্মীদের শিক্ষক হিসেবে কাজ করতেন।
পূর্ব তুর্কিস্তানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী চাকতাই মঙ্গল বা মোঘলরাও ফার্সি ভাষা জানত। এমনকি চাকতাই মোঘল শাহজাদা হায়দার মির্জা মধ্য এশিয়ার মঙ্গলদের ইতিহাস নামে ফার্সি ভাষায় একটি বইও লিখেছেন। মুসলিম স্পেন তথা আন্দালুসিয়ার টলেডো অঞ্চলেও ফার্সি ভাষার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। ইবনে সিনা, ফারাবি ও হামজা ইস্পাহানি সহ আরও অনেক ইরানি পণ্ডিত ও বিজ্ঞানীদের বই খুব চড়া দামে এখানে বিক্রি হতো। এসব বই হাতে লেখা হতো। টলেডোর বিশাল লাইব্রেরিতে ফার্সি ভাষায় লেখা কয়েক হাজার বই ছিল।
নানা তথ্য প্রমাণে দেখা যায়, চীনে প্রথমবারের মতো যারা ইসলাম প্রচার করেছিলেন তারা ছিলেন ইরানি। বিশিষ্ট ফরাসি অধ্যাপক শেফার মনে করেন, চীনের বেশিরভাগ মুসলমানই ইরানি বংশোদ্ভূত। তারা মঙ্গল শাসনামলেরও আগে এবং মঙ্গল শাসনামলে এ অঞ্চলে বসতি প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছিলেন। এখনও চীনা মুসলমানরা ধর্মীয় ফরজ দায়িত্ব পালন বা ইবাদত বন্দিগির ক্ষেত্রে অনেক ফার্সি শব্দ ব্যবহার করেন। নানা নিদর্শন এবং সুস্পষ্ট দলিল প্রমাণ থেকে দেখা যায়, ফার্সি ভাষা হিজরি ষষ্ঠ শতক থেকে একটি আন্তর্জাতিক ভাষায় পরিণত হয়েছিল। এই ভাষাটির ব্যাপক শব্দভাণ্ডার, অর্থ এবং ভাবের ব্যাপক পরিধি ও যোগাযোগের ক্ষেত্রে সহজবদ্ধতার কারণে তা মুসলিম বিশ্বে যোগাযোগ, সাহিত্য, জ্ঞান বিজ্ঞান চর্চা এবং প্রশাসনিক ভাষার মাধ্যম হয়ে পড়ে। আর এই শতক থেকেই দীর্ঘকাল পর্যন্ত সভ্য বিশ্বের বেশিরভাগ অঞ্চলে ফার্সি ভাষার বক্তা, শ্রোতা, লেখক ও পাঠক ছিল বিপুল সংখ্যক। ল্যাটিন ভাষা যেমন মধ্যযুগে খ্রিস্টীয় বিশ্বে ও ইউরোপের নানা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা ও প্রভাব রেখেছিল, তেমনি ফার্সি ভাষা মুসলিম বিশ্বে একই ধরনের ভূমিকা ও প্রভাব রেখেছে।
ফার্সি ভাষা বিশ্বের বহু অঞ্চলে রাষ্ট্রীয় ও দরবারি ভাষার মর্যাদা পেয়েছিল। এছাড়াও ফার্সি ভাষা হয়ে পড়ে বেশিরভাগ মুসলিম জাতির কাছে আরবির পরই দ্বিতীয় প্রধান ধর্মীয় ও পবিত্র ভাষা। ইসলামী সাহিত্য ও সংস্কৃতির দ্বিতীয় প্রধান মাধ্যম বা বাহক হিসেবে ফার্সি ভাষার সেই অবস্থান আজও অম্লান। অবশ্য ইংরেজ ও ফরাসি উপনিবেশবাদী শক্তিগুলো মুসলমান অধ্যুষিত দেশগুলোতে উপনিবেশ প্রতিষ্ঠা করার পর ফার্সি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা থেকে ক্রমেই হটিয়ে দিতে থাকে। ধর্মীয় ও রাষ্ট্রভাষা হওয়ার সুবাদে স্থানীয় ভাষাগুলোতেও ফার্সি ভাষার ব্যাপক প্রভাব দেখা দেয়। বাংলাসহ ভারত উপমহাদেশের স্থানীয় ভাষাগুলোতে ফার্সি শব্দ ব্যাপক পরিমাণে মিশে গিয়েছিল। মধ্যযুগের বাংলা সাহিত্য ও পুঁথি সাহিত্যই এর বড় প্রমাণ। কিন্তু মধ্যযুগের পর ইংরেজ উপনিবেশবাদী সরকার ও তাদের স্থানীয় দোসরদের চক্রান্তে বাংলা ভাষা থেকে আরবি ফার্সি শব্দকে জোর করে নির্বাসন দেয়া হতে থাকে। আরবি ফার্সি ও তুর্কি শব্দের পরিবর্তে বাংলা ভাষায় জোর করে অপ্রচলিত ও দুর্বোধ্য সংস্কৃত শব্দ ঢোকানোর চেষ্টা করে এই মহল। কিন্তু তারপরও বাংলা ভাষা থেকে আরবি ফার্সি শব্দ ও ফার্সি ভাষার ব্যাপক প্রভাব কোনো মতেই কমানো সম্ভব হয়নি।
পাক ভারত উপমহাদেশের মানুষের মুখের ভাষায় ফার্সি শব্দের ব্যবহার এখনও ব্যাপক। বাংলা ভাষা থেকে আরবি ফার্সি শব্দ জোর করে হটানোর নানা প্রচেষ্টা সত্ত্বেও আজও বাংলা ভাষার প্রায় 15-20% শব্দ ফার্সি। আরবি ফার্সি বহুল ভাষা ব্যবহার করে জনপ্রিয় হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ফররুখ আহমদের মতো শক্তিশালী কবি। অন্যদিকে অফিস আদালতের ভাষা থেকে ফার্সিকে হটিয়ে দেওয়া হলেও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফার্সি ভাষার চর্চা আজও অব্যাহত রয়েছে। ভারত উপমহাদেশের পশতু, সিন্ধি, পাঞ্জাবি, বেলুচ ও উর্দু ভাষার মধ্যে ফার্সির ব্যাপক প্রভাব ও উপস্থিতি লক্ষণীয়। উর্দু ভাষাকে ফার্সি ভাষারই ঘনিষ্ঠ আত্মীয় বলা যায়। ফার্সি শব্দের ব্যবহার উর্দুকে করেছে সমৃদ্ধ। অনুরূপভাবে কুর্দি, তুর্কি, মালয়ী এবং মধ্য এশিয়ার ভাষাগুলোতেও ফার্সি সাহিত্য, ফার্সি শব্দ এবং ফার্সি ভাষার ব্যাপক প্রভাব দেখা যায়।
তো শ্রোতা ভাই বোনেরা, আমাদের এই ধারাবাহিক আলোচনার আগামী পর্বে আমরা আমাদের মূল আলোচনা তথা ইরানের খ্যাতনামা ব্যক্তিত্বদের পরিচিতি সংক্রান্ত নানা তথ্য ও বক্তব্য এবং এ সংক্রান্ত নানা মতামত ও বিশ্লেষণ তুলে ধরব। আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।
আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আমরা জীবনযাপনের পদ্ধতি বিষয়ক ধারাবাহিক আদর্শ জীবনযাপন নিয়ে কথা বলছি। আমরা মানসিক চাপ নিয়ে কথা বলছিলাম, বলেছিলাম যে মনোবিজ্ঞানের দৃষ্টিতে ধর্মীয় অনুশীলন শারীরিক ও মানসিক সুস্থতার অনুকূল, সেই সঙ্গে প্রকৃতির সঙ্গে বসবাস বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর ফলেও মানসিক চাপ কমে যায়, মনের ভেতর প্রশান্তির এক অনাবিল অনুভূতি তৈরি হয়।
আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা হু এই স্ট্রেস বা মানসিক চাপ কমানোকে মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন বলে উল্লেখ করেছেন। আজকের আসরে আমরা তাই এই বিষয়টি নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
মানসিক চাপ কিংবা অস্থিরতা অনেক সময় ব্যক্তির ভেতরে আপনা আপনিই জন্ম নেয় এবং ধীরে ধীরে বাসা বাঁধে। অনেক সময় এই মানসিক অশান্তি এমনভাবে মানব মনে শেকড় গেড়ে বসে যে তার নিরাময় অবশ্যম্ভাবী হয়ে ওঠে। ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। এই মানসিক অশান্তির সৃষ্টি হওয়া এবং তার বিস্তারের নেপথ্য কারণ সম্পর্কে বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা রয়েছে, তারপরও ধর্মীয় একটি বিষয়কে কোনোভাবেই অস্বীকার করার জন্যই বলা হয়ে থাকে যে ধর্মীয় বিশ্বাসের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া এই মানসিক অস্থিরতা সৃষ্টি ও বৃদ্ধির অনস্বীকার্য একটি নেপথ্য বাস্তবতা। ধর্মের সাথে দূরত্বের বিষয়টি মানসিক অস্থিরতার উপর প্রভাব ফেলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করা হচ্ছে।
বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মানসিক চাপ ও অস্থিরতায় আক্রান্ত রোগীদের মধ্যে যারা প্রচলিত ওষুধ সেবন করার পাশাপাশি নামাজ পড়ে, দোয়া করে অর্থাৎ ধর্মীয় এবাদতে সময় দেয়, তাদের নিরাময় ও সুস্থতার পরিমাণ অন্যদের তুলনায় অনেক বেশি। যেসব ইমানদার নামাজি এক আল্লাহর অনন্ত শক্তি ও সবসময় ক্ষমতার পাশাপাশি তার অসীম দয়ার উপর বিশ্বাস করে এবং মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং সর্বজ্ঞ সত্তা ও বিশ্বজাহানের একমাত্র প্রতিপালক, তারা আল্লাহর ইবাদত করার মাধ্যমে মূলত সকল অস্থিরতা ও বিপদাপদের উৎসগুলোর সঙ্গে লড়বার শক্তি অর্জন করে। দৈনিক পাঁচবার নামাজ পড়ার মধ্য দিয়ে সেই নামাজি তার মনের ভেতর এই অশান্তির আক্রমণ থেকে সার্বিক নিরাপত্তা লাভ করে, ফলে সে এক ধরনের প্রশান্তি ও সুস্থিরতা অনুভব করে।
নামাজের মাধ্যমে আমাদের স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহর সাথে সম্পর্কের এক অদৃশ্য সেতু রচিত হবার কথা বলছিলাম। সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, তোমার রবকে সকাল সাঁঝে মনে মনে কান্না জড়িত স্বরে ও ভীতি বিহ্বল চিত্তে অনুচ্চ কণ্ঠে স্মরণ করো। তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ো না যারা গাফিলতির মধ্যে ডুবে আছে। নামাজ আদায়কারী ব্যক্তি সহ ইসলামী শিক্ষায় শিক্ষিত আলেমগণ নামাজ পড়ার জন্য আল্লাহর দেওয়া আদেশকে তার পক্ষ থেকে এক ধরনের করুণা ও রহমত বা দয়া বলে মনে করে থাকেন। মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছার উপায় এবং পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার অন্যতম সোপান বলে মনে করা হয় এই নামাজকে। তাকবীর দিয়ে যখন নামাজ শুরু হয়, তখন নামাজ আদায়কারীর অন্তরাত্মা পার্থিব জগতের মোহ ও ব্যস্ততার ঊর্ধ্বে উঠে গিয়ে এমন এক মহান সত্তার সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক রচিত হয় যার মর্যাদা পৃথিবীর অন্য সকল শক্তির তুলনায় একেবারেই তুচ্ছ।
নামাজ পড়ার জন্য যখন দাঁড়ানো হয়, তখন একজন নামাজির সামনে পার্থিব এই জগতের সকল সম্পদকে নিরর্থক ও তুচ্ছ বলে প্রতীয়মান হয়। শুধুমাত্র অবিনশ্বর এই আল্লাহর কথাই তার অন্তর্চক্ষুর সামনে ভাসতে থাকে, কারণ নামাজ আদায়কারী যার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তিনি এমন এক স্রষ্টা ও প্রতিপালক যিনি সবচেয়ে দয়ালু এবং বিজ্ঞ। তিনি মানুষের সৃষ্টিকারী এবং সাহায্যকারী, এ কারণেই কোরআন মানুষকে আহ্বান জানায় সবসময় যেন সেই খোদাকে স্মরণে রাখে, যে খোদাকে স্মরণ করার অন্যতম শ্রেষ্ঠ উপায় হল আল্লাহর জিকির বা নামাজ। কেননা এই নামাজ হল মানুষের অন্তরের প্রশান্তির যথাযথ উৎস। সূরা তাহার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলা নেই, কাজেই তুমি আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো।
সামগ্রিকভাবে বলা যায়, নামাজ হচ্ছে ক্লান্ত হৃদয়ের জন্য প্রশান্তির আধার এবং এক আল্লাহর সঙ্গে বান্দার স্থায়ী বা নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখার উপায়। নামাজ পড়ার মধ্য দিয়ে একজন নামাজি মানুষ আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়, তার বিশ্ব প্রতিপালকের মহত্ত্ব এবং বিশালত্ব সহ বিচিত্র সৌন্দর্যের সাক্ষ্য দেয়। অসম্ভব ভদ্রতা, নম্রতা ও বিনয়ের সঙ্গে সর্বশক্তিমান আল্লাহর সকল গুণের কথা ফুটিয়ে তোলা হয়। আল্লাহর এই প্রশংসা ও বিনয়ী প্রার্থনার মধ্য দিয়ে বান্দা তার মানসিক নিরাপত্তা ও আস্থাশীলতা অর্জন করে। প্রার্থনার মাধুর্য তাকে সকল প্রকার ভয়ভীতি, মানসিক অস্থিরতা, বিষণ্ণতা ইত্যাদি সকল প্রকার অশান্তি থেকে মুক্তি দেয়। অবশ্য যেসব বান্দা আল্লাহর এই মহত্ত্ব, দয়া ও তার সকল সৌন্দর্যের বিষয়টি মনে প্রাণে উপলব্ধি করেন, তারাই মুনাজাতে তাদের সকল বিনয়ী ভাষণ পেশ করতে পারেন। এজন্য অন্তর দিয়ে আল্লাহকে উপলব্ধি করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সঙ্গে আল্লাহতালা পবিত্র কোরআনের সূরা মুমিনুনের প্রথম 2 আয়াতে বলেছেন, নিশ্চিন্তভাবে সফল কাম হয়েছে সেই সব মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয়বনত হয়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নামাজ পড়েন তারা অবশ্যই এই বিনয়ের বিষয়টি খেয়াল রাখবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে ভুলবেন না। এই প্রত্যাশা রেখে আজকের মতো আসর গুটিয়ে নিচ্ছি, হাতে একদম সময় নেই, কথা হবে আবারও পরবর্তী আসরে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়, সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব, পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের উপর জুলুম, নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মীয় বা মাজহাব বিষয়ক লিখিত কোনো তথ্য প্রমাণ সংরক্ষণের অনুমতি নেই। এ সংক্রান্ত কোনো গ্রন্থ, তথ্য বা লেখা অন্য দেশ থেকে সৌদি আরবে নেওয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এমনকি শিয়াদের নিজস্ব পদ্ধতিতে আজান দেওয়ারও অনুমতি নেই। নিজস্ব মাজহাব অনুসারে শিয়া মুসলমানদের শিক্ষা দীক্ষার অনুমতি না থাকায় তারা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে শিয়া বিরোধী যে আদর্শিক চিন্তাভাবনার উদয় হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তা এখন চরম উগ্রতায় রূপ নিয়েছে।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2017 সালে এক প্রতিবেদনে বলেছিল, সৌদি আরবের মোট জনসংখ্যার মাত্র 15% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। তারা সৌদি শাসকবর্গের পক্ষ থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে। বেশিরভাগ শিয়া মুসলমানের বসবাস দেশটির পূর্বাঞ্চলে এবং প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় মুসলমানদের সংঘর্ষের ঘটনা ঘটে। হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের অনেক মুফতি ও সরকারি কর্মকর্তারা শিয়াসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর পাশাপাশি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যা কিনা মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখানো বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বাস্তবতা হচ্ছে সৌদি আরবের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে শিয়া মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে তা সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। এ বিষয়ে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাব গৃহীত হওয়া ছাড়াও সংখ্যালঘু অধিকার নিয়ে ইউরোপীয় কনভেনশনের 11 নম্বর ধারায় সংখ্যালঘুদের জন্য উপাসনালয় তৈরি এবং তাদের সন্তানদের নিজস্ব ধর্মশিক্ষার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সংখ্যালঘু অধিকার বিষয়ক বিভিন্ন আইন কানুন থেকে বোঝা যায় আন্তর্জাতিক সমাজ এ বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের নীতিমালায়ও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেওয়া হয়েছে, যেখানে কোনো বৈষম্য না করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক নীতিমালায় সংখ্যালঘুদেরকে 3টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। 1, তাদের বেঁচে থাকার অধিকার। 2, তাদের সংস্কৃতির অধিকার। এবং 3, নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার।
সম্মিলিতভাবে সংখ্যালঘুদের ভাগ্য নির্ধারণের যে অধিকারের কথা বলা হচ্ছে তাতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। নিজের ভাগ্য নির্ধারণের অধিকার মানবাধিকারের অন্যতম প্রধান মূল নীতি। জাতিসংঘের ঘোষণাপত্রে সব দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমাজের সব মানুষের অংশগ্রহণের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে আমরা যদি সৌদি আরবের অবস্থার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব সেদেশের শাসক গোষ্ঠী জনগণকে নির্বাচন থেকে দূরে রেখে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। যদিও সীমিত আকারে পৌরসভা নির্বাচনের ব্যবস্থা রয়েছে কিন্তু দুই তৃতীয়াংশ প্রার্থী সরকার নির্ধারণ করে থাকে, ফলে এরকম একটি ব্যবস্থায় সংখ্যালঘুদের ইচ্ছার প্রতিফলন হওয়ার সুযোগ নেই। বাস্তবতা হচ্ছে সৌদি আরবের আইন ও শাসন ব্যবস্থায় সংখ্যালঘু অধিকার বলতে কিছু নেই, বরং সবসময় তারা হুমকির মুখে রয়েছে, বিশেষ করে শিয়া মুসলিম সম্প্রদায় সবচেয়ে বিপদের সম্মুখীন। আরবি ভাষায় কথা বলার দিক থেকে ইরাকের পর সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক শিয়া মুসলমান বসবাস করে,
কিন্তু তারাই সবচেয়ে বেশি জুলুম ও বঞ্চনার শিকার। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাদের জায়গা নেই, এমনকি নিজ এলাকার পরিচালনার অধিকার থেকেও তারা বঞ্চিত। আর সৌদি আরবের নাগরিক হয়েও রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ কোনো পদ তাদেরকে দেওয়া হয় না। যদিও কখনো কখনো মন্ত্রিসভার দু একটি পদ শিয়া মুসলমানকে দেওয়া হয়, কিন্তু নীতি নির্ধারণের কোনো ক্ষমতা তাদের নেই। এর বাইরে বিচার বিভাগে, সেনাবাহিনীতে, নিরাপত্তা বিভাগে ও ন্যাশনাল গার্ড বাহিনীতে শিয়া মুসলমানদের কোনো স্থান নেই। ইরানের খাওয়ারেজমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাদির নাসেরি বলেছেন, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়, দূতাবাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে ওয়াহাবিরা। আল আহসা প্রদেশের শিয়ারা সেখানকার প্রাথমিক স্কুলের উপপ্রধান পদ থেকে বঞ্চিত। কেবলমাত্র সরকারের একান্ত অনুগত ব্যক্তিদেরকেই এসব পদে বসানো হয়। সৌদি শাসকগোষ্ঠী ও ওয়াহাবি ধর্মীয় নেতাদের একটি অভিন্ন নীতি হচ্ছে তারা শিয়া মুসলমানদেরকে কখনোই আপন ভাবতে পারে না এবং শিয়াদের যে কোনো কর্মকাণ্ডকে ষড়যন্ত্র বলে মনে করে।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে ইসলামী জাগরণ শুরু হওয়ার পর সৌদি আরবের শিয়া মুসলমানরা সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আন্দোলনকারী বহু শিয়া মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে। বিশেষ করে শুধু সরকারের নীতির সমালোচনা করার অপরাধে অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতনামা শিয়া আলেম আয়াতুল্লাহ নিমর বাকের আল নিমরকে শিরচ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের কাতিফে সংখ্যালঘুদের অধিকার হরণের প্রতিবাদে 2011 সালে সেখানকার শিয়া মুসলমানরা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ করে। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী 900-এরও বেশি লোককে গ্রেফতার করে, যাদের মধ্যে 300 ব্যক্তি এখনও জেলখানায় আটক রয়েছে। এদের মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ করার দায়ে অনেককে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। 2014 সালে যার ফাঁসি কার্যকর করা হয়েছে, আটকের সময় তার বয়স ছিল মাত্র 17।
তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরব শুধু যে শিয়া মুসলমানরাই জুলুম নির্যাতনের শিকার হচ্ছে তাই নয়, একই সঙ্গে সেখানে বসবাসকারী সুন্নি মুসলমানরা, বিদেশি শ্রমিকরাও নির্যাতনের শিকার হচ্ছে। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Thank you.
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանգագին բարեկամներ, բարի երեկո մեր շատ սիրելի մշտական ուղդիր։ Իրանի իսլամական հանրապետության հայերեն ձայնի ծառայությունն է ուղիղ եթերում ողջունում ձեզ ցանկանում առողջություն, խաղաղություն։ Եվ սկսում ենք երկու ժամյա երեկոյան մեր աշխատ